السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له شكل جبان خلي بولن أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جبان خلي شكل فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا নিষ্ঠুর তাইবাসী মারলে পাথর নবীর গায়ে ওরে নিষ্ঠুর তাইবাসী মারলে পাথর নবীর গায়ে তবু আমার দয়ার নাবি তোদের জন্যে মুক্তি চায় আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দন্দন তথা ফিরে এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামেতে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা علی سیدینا شفیعانا مشرق حب محمد شکلی بولی صلی اللہ علیہ وسلم متلع دیوانی ما متلع خورشید اشکاس سینہ سو جانے ما بلاغ الا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ اللہم آمین জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়া আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাশরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাশরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদাই পড়ে যাও। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাশরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্যই আমার বেহেস্ত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেস্ত আমাকে পাওয়ার জন্যে কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতসহ বেহেস্তে যাওয়ার জন্যে। যে রাসূল হাশরের ময়দানে কাঁদবেন আজও কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটাবার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাশরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah
La ilaha
illallah
La ilaha illallah Bolore amar mon La ilaha illallah Bolore amar mon মরণের কালে বুঝিতে পারিবা, মরণের কালে বুঝিতে পারিবা এই কলে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ।
চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবদি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবদি। আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের তোই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুরে আদমকে দেখ, লক্ষ লক্ষ হাজি যেমন ওই মক্কায় গিয়া কাবা ঘর তাওয়াফ করে, সেদিন ফেরেশতারা হযরত আদমকে ঘুরে ঘুরে তাওয়াফ করা শুরু করেছিলেন। এখন বুঝতে হবে কাবার বাবা উনি হচ্ছেন হযরত আদম আলাইহিসসালাম, জোরে করুন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা হযরত আদমকে ঘুরে ঘুরে যখন তাওয়াফ করলেন, আমার আল্লাহর যে কি খেয়াল হয়, আমার আল্লাহ ঘোষণা করলেন ফেরেশতারা, রে শুধু আদমকে তাওয়াফ করলে হবে না, আদমকে সেজদা করতে হবে। কাবা ঘরকে শুধু তাওয়াফ করলে হয়, সেজদা করা লাগে, জোরে কোন কি করা লাগে, কোন দিকে মুখ করে, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। সমস্ত ফেরেশতাদের নেতা জিব্রাইল ইমাম হয়, আর সমস্ত ফেরেশতা মুসল্লি হয়ে যখন সেজদায় যায়, সেজদা থেকে মাথা তোলে, আবার যখন জিব্রাইল সেজদা দেয়, আল্লাহ বলে জিব্রাইল সমস্ত ফেরেশতার ইমাম হইয়া তুমি সেজদা করবে, আমি আল্লাহ হুকুম করেছি, কিন্তু একবারের জায়গায় দুইবার সেজদা কেন করলে জানতে চাই। জিব্রাইল বলেন আল্লাহ প্রথম সেজদা দিয়েছিলাম আপনার হুকুমে, আর সেজদার ভিতরে গিয়ে দেখতে পাই আদমের ভিতরে আমার আল্লাহ রে দেখা যায়। শুকরিয়া স্বরূপ আর একটা সেজদা, তাহলে কয়টা? আমার আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাতের ভিতরে রাখলেন, এই দুনিয়ার 40 বছর পর্যন্ত হযরত আদম জান্নাতের ভিতরেই থাকলেন। 40 বছর পরে আমার আল্লাহ তাআলা আদমের রুহুর বাম ধারে, খুব খেয়াল করবেন রুহুর কোন ধারে, আপনার দেহের মধ্যে কলব, রুহু, সের, খফি, আখফা, নফস আর 4টা দিয়ে দেহ গঠিত, আপ, আতস, খাক, বাত, এর নাম হলো 10 লতিফা, জোরে কোন কয়টা। এই রুহুর বাম পাশে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ আল্লাহ কলক ঢুকায় দিলেন 10ই মহরম তারিখে, জোরে কোন তারিখ কত। দেহের মধ্যে যখন হযরত আদম কলক পাই, সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, এই ব্যারামের নাম হলো সটফটানি, জোরে বলেন নাম কি। এই ব্যারাম বন্ধ করার জন্য নাওমাকুম সুবাতাম, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রথম ঘুম দিলেন। হযরত আদম যখন ঘুমে অচেতন, আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন আদমের দেহের বাম পাজরের বাঁকা হাড় দিয়া, আমার আল্লাহ তাআলা মা হাওয়াকে সৃষ্টি করলেন। হযরত আদম যেখানে ঘুম পালেন সেখান থেকে 11 গজ দূরে বাদামের টুলে আমার আল্লাহ সুন্দর করে মা হাওয়াকে সাজায় রাখলেন। চোখের ঘুমটা যখন কাইড়া নেয়, আদম চেতন পাইয়াই 2টা হাত হাওয়ার দিকে বাড়ায়া দেয়, এর নাম হলো ইফতিজিং। এর নাম কি? ইফতিজিং। বিয়ে শাদী হয়েছে আদমের সঙ্গে? কি হাওয়ার বিয়ে হয়েছে? কিন্তু 2 হাত বাড়ায় বলতেছে পড়ে না চোখের পলো, কি তোমার রূপের ঝলো, দোহাই লাগে আসল দিয়া মুখ ঢাকো। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে 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 ওলে, রে আল্লাহর বান্দা এই পৃথিবীর দুনিয়ার কোনো জিনিস না, সর্বপ্রথম আমার আল্লাহ এইটা জান্নাতের মধ্যে সৃষ্টি করেছে, কারণ নারী দেখলে পুরুষের লোভ হবেই হবে। এই জন্যে আল্লাহ তাআলা বৈধ করার জন্যে আদমের বিবাহের ঘটক হইয়াম হাওয়াকে আদমের সঙ্গে আল্লাহ নিজেই বিবাহ পড়াইয়া দেয়। হযরত আদম হাওয়াকে বিবি পাইয়া বুকের মধ্যে যখন নিবার চায়, আল্লাহ ডাক দে বলে আদম বিবাহ হওয়ার পরই বিবিকে বুকের মধ্যে নিতে পারবে না, এই বিবিকে বৈধ হিসাবে নিতে গেলে দিতে হবে মোহরানা। আদম সুনকে বলে আল্লাহ মোহরানা দিবার মতন তো আমার কিছু নাই। আল্লাহ বললেন তাহলে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে হযরত আদম জান্নাতের চারিদিকে তাকায় দেখে, দেখতে দেখতে এক সময় দেখতে পায় জান্নাতের দরজার উপরে সোনালী অক্ষরে খোদাই করে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটুকু পড়েই হযরত আদম থেমে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহর পরে আর কোনো শব্দই নাই। তাহলে আদম কি পড়বেন? হযরত আদম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে থেকে গায়েব থেকে আওয়াজ আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম চমকে গিয়া বলেন আল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে শুনতে চাই। আল্লাহ ডাক দে বলে আদম রে ওই মুহাম্মাদ রাসূলুল্লাহ নামটা যখন শুনতে পাই তখন আমি আল্লাহর উপর দরুদ পড়া ওয়াজিব হইয়া যায়। আমার আল্লাহ বললেন আমার প্রতি দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন সাল্লু, আমি তোমাকে আদেশ করলাম তুমিও দরুদ পড়ো। সঙ্গে সঙ্গে হযরত আদম আল্লাহর শিখানো মোতাবেক দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহিস সালাম। আল্লাহ বললেন আবার পড়ো, হযরত আদম আবার পড়লেন, আল্লাহ বললেন আবার পড়ো। এমন পড়তে পড়তে 10 বার যখন দরুদ পড়া হইয়া যায় আল্লাহ ডাক দেয় বলে আদম রে আমার দোস্তের প্রতি দরুদ পড়ার ওসিলায় তোমার বিবাহের মোহরানা আমি আদায় করে দিলাম। এখন চিন্তা করেন মিলাদ কি আগে না পরে? অনেক মুক্তিরা কয় 400 হিজরিতে মিলাদ শুরু হয়েছে। আরে পাগলা, নবী যখন দুনিয়াতে আসে নাই তখন আমার আল্লাহ আদমকে নিয়ে নবীর প্রতি মিলাদ পড়ছে জোরে করে। এখন বুঝতে হবে আমাদের আজকে যারা এই মাহফিল এসেছি নবীর নামটা শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, যিনি সম্মানের দিক দিয়ে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। চেয়ার বোঝেন? কোরআন শরীফের মধ্যে অনেকগুলো আয়াত আছে, এতগুলো আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা আয়াতকে অত্যন্ত পছন্দ করে, নাম হয়েছে আয়াতুল কুরসি। কুরসি মানে কি? আরো জোরে খান। কুরসি হলো আরবি, চেয়ার হলো ইংরাজি, বাংলা হলো কেদারা। কেদারা ম্যান করে কেউ বুঝবে না, চেয়ারম্যান বললে আমরা সবাই বুঝি যিনি হলেন চেয়ারের মানুষ। সুবহানাল্লাহ খান। তো সিয়ারের মানুষ, চেয়ারম্যান আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে যদিও বিজ্ঞাপনে কোনো বক্তা নাই, তারপরে মাগরিবের পর থেকে এতক্ষণ কি মাইক বসেছিল ভাই? অনেক আলেম ওলামা আওয়াজ করেছেন এবং আপনাদের মাঝে মাঝে এত আলেম ওলামা বসে আছেন যিনি আমাকে পড়াবার মতন যোগ্যতা রাখেন, আমার চাইতে এলেমও বেশি আমলও বেশি, কিন্তু বসে আছে নিচে, তাতে কি মনে করছেন দাম কমে গেছে? মুদির দোকানে গিয়ে দেখবেন পাথর সাজায় রাখছে, সবচাইতে নিজের পাথর হলো 1 কেজি, তার উপরে 500, তার উপরে 200, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, ওজন বেশি কার, নিচের না উপরে? তো নিচে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে
এই মুহূর্তে আমি তাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই যাদেরকে দেখার জন্য আল্লাহ এক নজর অসংখ্য রহমতের ফেরেশতা নাযিল করেছে। তারা কারা? না না, ফেরেশতা তাদেরকে দেখার জন্য আইছে, তারা কারা? আমার সামনে যারা বসে আছেন, হাই রে হাই, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আপনাকে যদি আপনি চিনতে না পারেন তাহলে আল্লাহকেও চিনতে পারবেন না। কেউ যদি প্রশ্ন করে আপনি কে, আপনি কি বলবেন? এই যে মুরব্বী আমার সামনে বসেছেন, আপনার বয়স কত? হিসাব নাই?
কত বছর বয়স?
কত বছর বয়স আপনাকে বলি মুরব্বী, কত বছর বয়স?
55 বছর বয়স। আপনারা বলেন তো, উনি যে বললেন 55 বছর বয়স, এটা কোন হিসাবে বলেছেন? ওনার দেহের হিসাবে বয়সটা বলেছেন, জোরে কোন ঠিক কিনা, যে আজ থেকে 55 বছর আগে আমি এসেছি, হিসাব করে বলতেছে আমার বয়স 55। আসলে কি ওনার বয়স 55? কোন বনেরই পাখি তুমি, আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে, আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। লক্ষ লক্ষ বছর আল্লাহ আপনার ভিতরে যে জিনিসটা দান করেছেন তার নাম হলো রুহু। এই জিনিসটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, ধরে কোন ঠিক কিনা? বয়স কিন্তু ওইটারই বলা লাগবে, ওই রুহুর কিন্তু মৃত্যু নাই। পঞ্চ আত্মা পঞ্চ রুহু হিসাবেতে দেখা যায়, একেতে দুইয়েরই জন্ম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। আমি যদি আমাকে চিনতে না পারি আমার আল্লাহকেও চিনতে পারবো না, আর আল্লাহকে না চিনে একটা সেজদাও কবুল হয় না। সেজদা দিবেন কাকে? এই জন্য আজকের এই মাহফিলে যারা আমার সামনে বসে আছেন, আমার বিশ্বাস আপনারা সকলে জান্নাতি। আপনাদের বিশ্বাস কি হয়? কারণ আমাদের মধ্যে একটা ব্যারাম ঢুকছে, বেহেস্ত পাই কি না পাই, পাই কি না পাই, পাই কি না পাই, এরকম একটা ব্যারাম আছে না নাই? বাবার সম্পত্তির উপরে সন্তান যদি সন্দেহ করে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পত্তি পাই কি না পাই, পাই কি না পাই, গ্রামের লোকজন বলবে তোর মধ্যে শয়তান ঢুকছে, তুই বাবার সম্পত্তি পাবি না তো গ্রামের লোক পাবে। বাবার সম্পত্তি সন্তান যেমন অরিশ মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা শরীফ যারা স্বীকার করেছে তারাও জান্নাতের অরিশ হইয়া যায়, জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনোই সন্দেহ
নাই।
আরামের তোষক, আরামের ল্যাব, আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন পাগল আল্লাহ পাগল হয়ে যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে মা আর কে? আসলে মা কই আমি আটকে গেলাম, কারণ মায়ের সঙ্গে কাহকেও তুলনা করা, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। একটা গান গাইলাম কোরআন শরীফের, ওয়াসায়না ইনসান বিওয়ালিদাইহি ইহসানান হামালুতুহুম মুহু কোরআন, জোরে গান সুবহানাল্লাহ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে মায়ের কথা বলেছেন, মায়ের পক্ষে কোরআনে, হাদিসে মায়ের পক্ষে, আল্লাহ মায়ের পক্ষে, রাসূলও মায়ের পক্ষে, আমরা কার পক্ষে? কিন্তু মায়ের সাথে আর একটা কথা বলতে হয়, মা ও বোনেরা, ধরে কোন মা ও আমি মায়ের বিরুদ্ধে একটা ওয়াজও করব না, তবে বোনদের একটু সাইজ করা লাগবে। বোন যদি সাইজ না হয় আমার একটা ভাই বাহিরে থাকবে না, সব জেলখানার মধ্যে ঢুকবে, ধরে কোন কথা ঠিক কি না? যে হারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইন করতেছে, কারণ মেয়ে মানুষ যার পুরুষ নাই, তাই কি মরদ মানুষের দরদ বুঝবে ভাই? বুঝবে না। এই জন্য কড়া কড়া আইন করতেছে, জোরে কোন কথা ঠিক কি না? কিছুদিন আগে পেপারে বিবৃতি দিল যে ইফতিদিকের অপরাধে 1 বছর জেল আর চলবে না, এখন নতুন আইন করে 10 বছর জেল দেওয়া লাগবে। আমি বলি বাংলাদেশের যত আইন তোমরা করো, নারীদের নিরাপত্তা দিতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আইন চালু না হবে, জোরে কোন কথা ঠিক কি না? কারণ ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, কোনোদিন বিড়ালকে দাওয়াত দেওয়া লাগবে না, ও শুটকির গন্ধ পাইলে সমানতালে রাস্তা নেবে, জোরে কোন কথা ঠিক কি না? বিড়ালের নাককে বলা হয় দূরবীন মার্কা, জোরে কোন কি মার্কা? অনেক দূরে শুটকির গন্ধ বিড়াল দূর থেকেই বুঝতে পারে, সমানে নাক টানতেছে আর কোন বাড়ি থেকে শুটকির গন্ধ আসতেছে, বিড়াল সমানতালে পা ফালাইতেছে আর যাচ্ছে, যাইতে যাইতে দেখে যেই বাড়ি থেকে শুটকি আসতেছে গন্ধ, ওই বাড়ির দরজা খোলা, খুশি না বিড়াল? বাড়ির মধ্যে ঢুইকা বিড়াল নাক টানতে টানতে যে ঘর থেকে শুটকি আসতেছে গন্ধ, ওই ঘরেরও দরজা খোলা। এবার বিড়াল ঘরের মধ্যে ঢুইকা দেখে যে খাটের তলে পাতিলে শুটকি রাখছে, সেই পাতিলের উপরে ঢাকনা নাই। আপনারা বলেন তো বিড়াল কি বিসমিল্লা বলার টাইম পাবে ভাই? ও বিসমিল্লা ছাড়াই সমান তালে যখন শুটকি খাই, খসর খসর শব্দ শুনে ঘরের মালিক দৌড় এসে পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে, বলে বিড়াল রে আমার 500 টাকা কি শুটকি তুই কেন খাস? এ বিড়াল পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা বেত মারব। যেই বিড়ালকে একটা বেত মারলে বিড়াল মইরা যাবে, সেই বিড়ালের উপরে 20টা বেতের আইন দিয়া যদি বিড়ালকে ছাইড়া দেয় আর ঘরের দরজা জানলা পূর্বের মতোই যদি খোলা রাখে, আপনারা বলেন তো ওই 20টা বেতের আইনের কাছে বিড়াল কি শুটকি খাওয়া বন্ধ করবে? তুমি যতই মিথ্যা আইন করো না কেন, বিড়ালের হাত থেকে শুটকি বাঁচাবার পারবা না। বিড়ালের হাত থেকে শুটকি যদি বাঁচাবার চাও, তাহলে আসল আইন ঘরের দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে যাইতে পারে, ধরে কোন ঠিক কি না? আজকে আমার আল্লাহর আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। রে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির হয় না, যদি ঘরের বাহির হও ঘরের পরিবেশ নিয়ে বের হতে হবে। ওই জাহেল যুগের মেয়েদের মতন সাবনুর পপি সাইজা তোমরা যদি রাস্তায় বের হও, একটা যুবকও তোমাদের ছাড়বে না, যতই 10 বছর আর 20 বছর আইন করুক না কেন, আল্লাহর আইন চালু না করলে মা বোনেরা কোনোদিন নিরাপত্তা পাবে? তাহলে আইন চালু করতে হবে কার? আল্লাহর। আজকে বহু আইন হচ্ছে, অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড, কি হয়েছে? 20টা বেতের আইন তো বিড়ালে ঠিকই দিছে, কিন্তু দরজা জানলা খোলা, শুটকি হেফাজত হবে? দরজা জানলা বন্ধ করো, বিড়ালের বাপেরও ক্ষমতা নাই যে শুটকির কাছে যাইতে পারে। আজকে মা বোনদের আসল আইন হলো পর্দার আইন, এটা সংসদে পাশ হয়ে যাক, একটা যুবকও সেদিকে ফিরেও তাকাবে না, জোরে কোন কথা ঠিক কি না? সেই পর্দানিশী মা বোনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি, কোনোদিন আসি নাই, আজকে নতুন আইসি, জোরে কোন ঠিক কি না ভাই? আপনাদের এলাকায় আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকা 2 রকম, একটা হলো শারীরিক, একটা হলো মানসিক। শরীরের দিক দিয়ে আমরা সকলেই ভালো আছি, মনের খবর কি? খুব একটা ভালো নাই, তাই না? আসলে যে আমার মুরব্বী বলছে মনের দিক দিয়ে খুব একটা ভালো নাই, কেমনে? আসলে মন আর দেহ, দেহ আর মন, এই দুইটা এমনভাবে জড়িত ভাই, একটার ছাড়া একটার ভালো থাকার কোনোই বুদ্ধি নাই। মন যদি ভালো থাকে, দেহ যদি খারাপ হয়, তাহলেও শান্তি হবে না। আবার দেহ যদি ভালো, মনটা যদি খারাপ হয়, তাহলেও শান্তি থাকবে? দেহ আর মন দুইটা শান্তি রাখতে গেলে কি করা লাগবে? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইজা তুলিয়া তাআলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মুমিন তো তারাই, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির আল্লাহর আলোচনা করলে অন্তরটা শান্তি পায়, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমানের জজবাটা বাইরা যায়, জোরে কর সুবহানাল্লাহ। আজকে এই সাফসুরুল কোরআন মাহফিলে আমার সামনে অনেক আল্লাহর বান্দা বসে আছেন, যিনারা আমার সামনে বসে আছেন আপনারা সকলেই হলেন শ্রোতা আর আমি হলাম বক্তা, জোরে কোন আপনারা সকলে কি আর আমি কি বক্তা। এই শ্রোতাদের মধ্যে কিন্তু দল দুইটা, জোরে কোন কয়টা? একটা হলো আলগা শ্রোতা, আর একটু চাপাচাপি। আসলে পৌষ মাসে যতই চাপবেন ততই মজা পাবেন, আপনারা কি মজা চান না? এক ভাই আর এক ভাইয়ের দেহের ল্যাপ হয়ে যাবেন, যত চাপবেন ততই মজা, হাই রে মজা পৌষ মাসে চাপাত ভাই। এই জন্য একটু চাপেন তো দেখি, ওয়াজ তো শুরু হয় নাই, শুরু হলে তো আর এদিক সেদিক খেয়াল করতে পারবেন না, এই জন্য ওয়াজ শুরুর আগ দিয়ে একটু চাপেন চাপেন চাপেন। আর জিকিরের তালাতে একজন উঠবে না, ওটা নাই ওটা নাই, ওই বসা অবস্থায় চাপা লাগবে। হ্যাঁ, বসা অবস্থায় গেরিলা ট্রেনিং, গেরিলা ট্রেনিং যেরকম সেরকম ওই বসা অবস্থায় সামনের দিকে ঝোঁকেন আর চাপেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা থাকে। ওয়াজ যদি সাটে তাহলে ডাববে, না সাটলে চলে যাবে। এই আলগা শ্রোতাদের একটা চরিত্র হলো, এরা ইশার নামাজও পড়ে নাই, হজরের নামাজেও পড়বে না, তারপরে দরকার হলে সারা রাত ওয়াজ শুনবে, এরকম শ্রোতা আছে না নাই? এদেরকে বলা হয় আলগা শ্রোতা, জোরে কোন কি শ্রোতা। আর একদল শ্রোতা হলো ডাবা শ্রোতা, এই শ্রোতারা কোরআন হাদিসের আকর্ষণে মাহফিলে এসে বসে যায়, এদের চরিত্র ইশার নামাজও পড়েছে আবার ফজরের নামাজও পড়বে ইনশাআল্লাহ। এই সকল শ্রোতারা হলো ডাবা শ্রোতা, জোরে কোন কি শ্রোতা। আমি তো কোনোদিন আপনাদের এলাকায় আসি নাই, আজকে এই মুহূর্তে আমি জানতে চাই আপনারা আলগা না ডাবা? আরো জোরে জোরসে বলুন ডাবা। কারা কারা আলগা শ্রোতা হাত তোলেন? তার মানে খেয়াল করেন নাই, ব্যা খেয়ালে যদি ওয়াজ শোনেন, এক রাত না এক আধ বছর ওয়াজ শুনলে কোনো লাভ হবে না। কি বলেন, এসে কলস মুখটা যদি বেঁকা করে রাখে, আপনি সারা রাতটি বলে চাপ দিলে কলস ভরাবার পারবেন, কারণ টিবলের মুখ কলসের মুখ লেভেল পজিশনে রাখতে হবে। বক্তার ওয়াজ আর শ্রোতার মন এই দুইটা অ্যাডজাস্ট না করলে আপনারা কিন্তু ওয়াজ বুঝতে পারবেন না। তার মানে আমি বুঝতে পারলাম আপনারা সকলে হলেন ডাবা শ্রোতা, জোরে কোন কি শ্রোতা। যত জায়গায় ওয়াজ করতে যায়, আপনাদের এলাকার তো কোনোদিন আসি নাই, সমস্ত জায়গায় আমি দেখতে পাই যেনারা ওয়াজ শোনেন তিনারা হলেন মুসলমান, কিন্তু এই মুসলমানের মধ্যেও আবার দল হলো দুইটা, জোরে কোন কয়টা। একদল মুসলমান হলো তালের মুসলমান, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এখন কে ডাকতেছে? আল্লাহ ডাকে না, শয়তান ডাকে, অত খেয়াল নাই, খালি ডাক শুনলেই সমান তালে দৌড়াই, মমতাদের গানের প্যান্ডেলের মধ্যেও যাই, আবার বজলুশিদের ওয়াজ শুনবার চাই, ওরা সিনেমার হলের মধ্যেও ঢোকে, আবার মসজিদের মধ্যেও নামাজ পড়বার চাই, এরা সবই করে, কাউকে বেদার করবে না। এই মুসলমানকে বলা হয় তালের মুসলমান, জোরে কোন কি মুসলমান। এই তালের মুসলমানের কোনো ব্রেক নাই, জোরে কোন কি নাই, ব্রেক ছাড়া গাড়িতে চড়ে। আপনি যদি আপনাদের এই আনন্দনগর থেকে, এই গ্রামটা আনন্দনগর নাকি, এই আনন্দনগর থেকে যদি আপনারা পীরগঞ্জে যাবার চান ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়ে, আপনারা বলেন তো পীরগঞ্জে যাবেন না হাসপাতালে যাবেন? ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়ে যেমন গন্তব্যে যাওয়া যায় না, এই তালের মুসলমান দুনিয়াতে মুসলমানের দাবি করতে পারবে, কিন্তু মাঝখানে ব্রেক ফেল করে তারা বেঈমান হয়ে যাবে, তারা আসল জায়গায় জান্নাতে পৌঁছতে পারবে না। এই তালের মুসলমানের একটা চরিত্র হলো, যখন যে ডাকবে তখন না বুঝে সেই দিকে দৌড় মারবে। যেমন কয়েক বছর আগে একটা ব্যারাম উঠছিল, ঝিনাইদহ যদি রোগ ব্যাধি থেকে যদি বাঁচতে চাও ঝিনাইদহ সহিলা যাও। আপনাদের কাছে গেছিল? বাঁশের কঞ্চি কাটলে পানি বের হয়, ওই পানি খাইলেই ব্যারাম বেদি ভালো হবে, এরকম একটা কিন্তু রব আমাদের বগুড়ায় উঠছিল ভাই। তালের মুসলমানের সমান তালে খাইছে কিন্তু বর্তমানে আর খায় না। এই তালের মুসলমানের চরিত্রটা এরকম হয়, যেমন জুমার দিনে পড়বে নামাজ, অন্য পাঁচ অক্ত পড়বে না, এরা হলো তালের মুসলমান। জোরে কন কি মুসলমান। এই তালের মুসলমান আর একটা চরিত্র হলো রমজান মাসে নামাজ পড়ে, রোজা গেলে পড়ে না। এই তালের মুসলমান দুনিয়াতে মুসলমানের দাবি করতে পারবে কিন্তু মুসলমান হয়ে মরতে পারবে না। অথচ আমার আল্লাহ কোরআনিন করেছে ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আর একদল মুসলমান হলো জাতের মুসলমান, সুবহানাল্লাহ। কোন এই জাতের মুসলমানকে কেউ ডাকলেই সেদিকে যাবে না, আগে দেখবে ডাকটা ঠিক আছে কিনা। আল্লাহ নবীর ডাক যদি হয় সবকিছু বাদ দিয়ে সেদিকে তারা পাগল হয়ে ছুটে যাবে, আর শয়তান যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে ব্রেক ধরবে। ধরে কান কি ধরবে? এই জাতের মুসলমানের ব্রেক আছে, এরা শুধু দুনিয়াতেই মুসলমানের দাবি করবে না, মরার সময় মুসলমান হয়ে মৃত্যুবরণ করে জান্নাত হবে এদের আসল ঠিকানা। এই মুহূর্তে আমি জানতে চাই আপনার তালের না জাতের? আরো জোরে কোন কি মুসলমান? জোরসে বলুন, আরো জোরে। কারা কারা তালের মুসলমান হাত তোলেন? এবার আর কেউ তোলে নাই, তার মানে বোঝা গেল আপনারা হলেন দাবা শ্রোতা, জাতের মুসলমান। এই মুহূর্তে আমার শেষ আলোচনা ভাইজান, আমি একটা বিল উত্থাপন করতে চাই। এই বিলের পক্ষে যারা দুই হাত তুলে হ্যাঁ বলবেন, আর বিলের বিপক্ষে যারা দুই হাত তুলে না বলবেন। হ্যাঁ যদি বেশি হয় বিলটি পাস হবে, না বেশি হলে বিলটি নাকচ হয়ে যাবে। বিলটাকে আমি উত্থাপন করব। যারাই আল্লাহর কোরআনের পক্ষে দুই হাত তুলে হ্যাঁ বলুন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। যারাই কোরআনের বিপক্ষে দুই হাত তুলে না বলুন, একজনও নাই। সর্বসম্মতি কর্মে আমরা কোরআনের পক্ষের মানুষ, এই বিলটি আজকের মাহফিলে পাশ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমি তিনটা জিনিস দেখতে পাইলাম, একটা হলো আপনারা ডাবা শ্রোতা, দুই নম্বর হলো জাতের মুসলমান, তিন নম্বর হলো কোরআনের পক্ষে সবাই হাত তুলেছেন ভাইজান। এই মুহূর্তে আমার আর কোনো টেনশন নাই, কারণ শ্রোতা না চিনে ওয়াজ করা খুব কঠিন, চেয়ারম্যান সাহেব। এই জন্য আপনাদের এলাকার শ্রোতাদেরকে আমি চিনে নিলাম, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো আমি চিনলাম, এখন আপনারা আমাকে চিনবেন। আমি বগুড়া থেকে মালটা কি কিছুক্ষণ পরে বুঝবেন। মোরা বগুড়ার সোল পুটি মাছ মারবা যায়া ধৈরা আনি বল, বল বুঝেন। মোরা বগুড়ার সোল পুটি মাছ মারবা যায়া ধরে আনি বল, মোদের বগুড়ার সন্তানকে জেলখানার মধ্যে যখন বন্দি করে রাখছিল, নাম হইল তারেক জিয়া। জোরে কন কি জিয়া? আজমজি চৌধুরী একদিন হাসপাতালে দেখতে গিয়া দেখে দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। উকিল বললেন, কান্দেন কেন? তারেক জিয়া বলে, আমার অতীত বড় নির্মম। উকিল বলতেছে, আপনার বাপ ভালো, আপনার মা ভালো, আপনার বাবা ছিল প্রেসিডেন্ট, মাও হলো প্রধানমন্ত্রী, তাহলে আপনার অতীত তো ভালো, বর্তমানেই তো আপনি জেলখানায়, এজন্য কেন কানতেছেন জানতে চাই। তারেক জিয়া সেদিন আফসোস করে বলেছিল, আমি যখন বগুড়ার সওয়াল হইয়া বগুড়ায় যাইতাম, হাজার হাজার যুবকের আমাকে সামনে দিয়ে মিছিল করত। তারেক জিয়া, যেখানে আমরাই আছি সেখানে, আজকে আমি জেলখানায় একজনেরও মিছিল নাই। তার মানে কি বোঝা যায়? আমাদের মধ্যে এমন একটা চরিত্র আছে ভাই, যখন বিপদের মধ্যে পড়বো তখন আর কেউ আমাদের আশেপাশে, আপনারা কি মনে করতেছেন? কোরআনের পক্ষে যারা দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাইছেন, সেই কোরআন হাদিস থেকে আজকে আলোচনা হবে। এই আলোচনা শতক্ষণ শুনবেন, যদি আমার আলোচনার মধ্যে ত্রুটি দেখতে পান আপনারা কাগজের মাধ্যমে লোকমা দিবেন। জোরে কোন কি দিবেন? এখানে সভাপতি আছে না নাই, তার কাছে স্লিপটা দিয়ে বলবেন, হুজুর লাইন ছাড়া হয়ে ওয়াজ করতেছে। কিন্তু ভাইজান, লোকমা দেওয়ার একটা নিয়ম আছে, ইমাম যদি চার রাকাত নামাজের তিন রাকাতে বসে তখন লোকমা দেওয়া কি ওয়াজিব? ধরে কারণ লোকমা দেওয়া কি, এই লোকমাটার সাইজ কীরকম? এক মুসলি দৌড়ে গিয়ে যদি বলে, হুজুর ওঠেন ওঠেন ওঠেন, এটা কি লোকমা হলো? বরং যেখানে আপনি আছেন সেখান থেকে বলা লাগবে আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলবেন, ইমাম যতই টাইটেল পাস আর দাওরা পাস হোক না কেন, তার ভুলটা বুঝে সে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এখন বলেন লোকমার মধ্যে ভদ্রতা আছে না নাই? আপনারা সেই ভদ্রভাবে লোকমা দেবেন। তবে আমি দেখেছি আপনারা জাতের মুসলমান, দাবা শ্রোতা আর কোরআনের পক্ষে দুই হাত তুলেছেন ভাইজান। আমি আপনাদেরকে দেখেছি, এখন আপনার এটা অন্তর থেকে দেখালেন না খালি, আসলে ভয় লাগে, বুঝতেছেন না কার জন্যে? রাসুল বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করতেন তখন কাফির বেঈমানেরা দেখতো যে আলীর সামনে যাওয়াই যায় না, যাওয়াই যায় না, যে যায় আলী তারে জাহান্নামে পাঠায় দেয়। কোন সুবহানাল্লাহ, অন্দর মহলে কাফের এরা মিটিং করলো, আলীকে ঘায়েল না করলে ইসলাম ঘায়েল করা যাবে না, আলীকে ঘায়েল না করলে ইসলাম ঘায়েল করা যাবে না। কাফেরদের নেতারা বলতেছে, তাহলে কেমনে ঘায়েল করবা, যে বীর সাহস করে আলীর সামনে যায় আলী তারে জাহান্নামে পাঠায় দেয়। আলীকে ঘায়েল তো করা যায় না, যে একবার সামনে সাহস করে গেছে আলী তার কি করছে, সাইজ করছে। তাহলে কেমনে একজন বলে পিছন দিক থেকে মারতে হবে, আর একজন কাফের বলে তুমি বুঝি জানো না, আলী থাকে সবার সামনে আর পিছনে থাকে নবীর সাহাবী মুসলমান। আলী সবার সামনে থাকে, পিছনে কারা থাকে? সবাই নবীর সাহাবী মুসলমান থাকে, তাহলে পিছন দিক থেকে মারবা কেমনে? কাফেরদের মধ্যে একজন যুবক বলতেছে, মক্কার নেতারা আলীকে পিছন দিক থেকে মারতে গেলে আমাদের ভিতরে একজনকে মুসলমান সাজতে হবে। জোরে কোন কি সাজা লাগবে? মুসলমান সাজতে হবে, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে লম্বা করে মাথায় পাগড়ি পরে নবীর পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর ওলার সঙ্গে আদায় করা লাগবে। আবার যখন যুদ্ধ হবে ওই তীরের মাথা বিষ মিকায় পিছন দিক থেকে মুসলমান হইয়া আলীকে মারতে হবে। কাফের হইয়া কেউ মারতে পারবে না, যে মারতে যাবে আলী তারে জাহান্নামে পাঠায় দিবে। আলীকে মারতে হবে মুসলমান হইয়া। জোরে কোন কি হইয়া? আবার যখন যুদ্ধ শুরু হলো, একজন কাফের মুসলমান সাইজা মুসলমানের ভিতর থেকে পিছন দিকে যখন তীর মারছিল, হযরত আলী সেই যুদ্ধেও কিন্তু মুসলমানের বিজয় হইল, তারপরেও তিনি জিহাদের ময়দানে বেহোশ হয়ে পড়ে গেলেন। যখন সাহাবীরে এসে তীরের শলাকা ধরে হাত দেয়, হযরত আলী এত জোরে চিৎকার মারে, নবীর সামনে যখন ঘটনা প্রকাশ করা হয় আল্লাহর নবী বলেন, কেমনে 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 কেমনে? কারণ আলী থাকে সবার সামনে, আলীর পিছনে থাকে মুসলমান। তাহলে পিছন দিক থেকে তীর কে মারলো, কে মারলো? এমন সময় জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো মুসলমানকে সন্দেহ করবেন না, আলীকে কোনো মুসলমান তীর মারে নাই, একজন কাফের কিছুদিন হলে মুসলমান সাইদা মুসলমানের মধ্যে ঘোরাফেরা করে এই জিহাদের ময়দানে সুযোগ নিয়ে মুসলমান হইয়াই আলীকে পিছন দিক থেকে তীর মারছে। সঙ্গে সঙ্গে নবী চিৎকার দিয়ে বললেন, কাফের ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না, ইহুদি ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না, হিন্দু বৌদ্ধ কেউ ইসলামের তেমন ক্ষতি করতে পারবে না। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি তারাই করে বেড়ায় যারা মুসলমান সাইজা থাকে। আমাদের ভিতরে এরকম মুসলমান সাজা লোক আছে না নাই? আসল জায়গা হাত তুললেই কে হুজুর রাজনীতি করতেছে। এই রে হাই, এজন্যই দেখে নিলাম ভাই, কোনো টেনশন আমার মাথা তাপ নাই, ও আজ এখন শুরু করব, শুনবেন না? আলহামদুলিল্লাহ, শুরুটাই হবে আমার ওয়াজ না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদের শোনাতে চাই। প্রত্যেকটা সাহাবি চমকে গেলেন, নবীর জীবনের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই? সেই নবী যদি বলেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদের শোনাতে চাই, প্রত্যেকটি সাহাবি চমকে গেলেন, তাহলে নবী আমাদের কি ওয়াজ শোনাবেন? নবী যে ওয়াজটা করেন সে ওয়াজটা শুনতে শুনতে সাহাবিরা পাগল হয়ে যায়। ধরে কোন কি হয়ে যায়? কারণ আমার নবী বানোয়াটি কোনো কথা বলে, আল্লাহ দলিল দিয়েছেন কোরআনে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহই ইউহাম, নবী যা কিছু বলে সব কিছু কে বলায়? আর সেই নবী যদি বলেন, আমি আমার গোটা জিন্দগির সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পর তোমাদের শোনাতে চাই, এ ওয়াজ শোনার জন্য সাহাবীদের আগ্রহ বাড়বে না কমবে? আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাত, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন ছিলেন সেই মানুষটির নাম হলো হযরত বেলাল। বাজান, বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে, কিন্তু এই বাংলাদেশে মুয়াজ্জিনের দাম খুব একটা আছে? ডিসিএসপি যদি এই রাস্তা দিয়ে যায় সবাই কিন্তু খাতির জমাতে যাবে, চেয়ারম্যান এমপি মন্ত্রী যদি রাস্তা দিয়ে যায় সবাই কিন্তু খাতির করতে যাবে, এই এমপি মন্ত্রী যদি আমার বাড়িতে যায় গ্রামের লোক সবাই বলবে লোকটার দাম আছে, অমুকের বাড়িতে এমপি যায়। ধরে কোন ঠিক কিনা? কিন্তু মসজিদের মুয়াজ্জিন যদি রাস্তা দিয়ে যায় একটা মানুষও তার জন্য খাতির জমাবে না, সবাই মনে করবে ও বেটা তো আজান দিয়া খায়, আজান দিয়া খায়। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তোমাদের কাছে মুয়াজ্জিনের দাম না থাকলে কি হবে, হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা টুপি পরাইয়া দিবে, যেই টুপির মধ্যে 70টা পূর্ণিমার চাঁদ খোদাই করে বসানো থাকবে। হাশরবাসীরা বলবে, আল্লাহ এত সুন্দর টুপি পরনেওয়ালা মানুষটাকে আমরা জানতে চাই। আল্লাহ বলবেন, উনি হলেন আমার মসজিদের পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেনেওয়ালা মুয়াজ্জিন। সেদিন এমপি মন্ত্রী ডিসিএসপি কানবে আর বলবে, আল্লাহ এমপি মন্ত্রী ডিসিএসপি না হইয়া মসজিদের মুয়াজ্জিন যদি হতে পারতাম তাহলে আজকে আমার ভাগ্য বড় ভালো হইতো। আল্লাহ বলবেন, হাশরবাসীরা শোনে না, মুয়াজ্জিন হইতে গেলে ভাগ্য লাগে, আর সবার ভাগ্যে মুয়াজ্জিন হওয়া যায় না। ইসলামে মুয়াজ্জিনের দাম আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে, আরে মুয়াজ্জিন তো দূরের কথা, ইমামেরই দাম নাই। ইমাম যদি জোরে যায় আমাদের বগুড়াতে বলে, হুজুর সামনে পাড়ায় দাওয়াত পাচ্ছে, তাছাড়া হুজুর এত জোরে যাবে কেন? ইমাম যদি আসতে যায় তাহলে বলবে, পিছন পাড়ায় কত পায়ে খাওয়া খাচ্ছে, হুজুর লোলবার বাড়তেছে না। জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ, জোরে কোন কথা ঠিক কিনা? হযরত বেলাল ইবনে রেবাহ যখন আসরের নামাজের আজান দেয়, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ নববীর দিকে দৌড়ানো শুরু করেছে। এর আগেও তো হযরত বেলাল আজান দিয়েছে, কিন্তু এত তড়ি ঘড়ি করে কোনো সাহাবী মসজিদে আসে নাই। কিন্তু আজকে আসার পিছনে কারণ কি? জোরে কোন কি? আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বাস শোনাবেন, এটা আসরের আগে না পরে? জোরে কোন আগে না পরে? এ হাদিস দ্বারা বোঝা যায়, ওয়াজের যতই গুরুত্ব থাক না কেন, নামাজের চাইতে কিন্তু ওয়াজের গুরুত্ব নাই। হুজুর যদি বলতেন, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পূর্বে তোমাদের শোনাতে চাই, তাহলে বোঝা যায় তো নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব বেশি। নবী কিন্তু বললেন, আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদের শোনাতে চাই। এই কথার দ্বারা বোঝা গেল, যতই গুরুত্বপূর্ণ ওয়াজ হোক না কেন, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম কম কম। আজকে যারা আমার সামনে বসে আছেন তাদের কিন্তু একটা নামাজ, এশার নামাজ, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি সবাই এশার নামাজ পড়ছেন? হ্যাঁ না? যারা আমার সামনে বসে আছেন সবাই কি এশার নামাজ পড়ছেন? ভাই সবাই কথা বলতেছে না? হ্যাঁ, আল্লাহর নবীর হাদিসে আছে, এই টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে তার 70 গুণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। কোন এই টুপির উপরে যে পাগড়ি আমার গলায় দেখতেছেন, এইটা যদি কেউ পরে নামাজ পড়ে তাহলে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে আল্লাহর বান্দা পাগড়ি পরেই নামাজ পড়ে, পাগড়ি পরেই নামাজ পড়ে। একদিন মসজিদের মধ্যে ঢুকে দেখে পাগড়ি আনে নাই, বাড়ি তার অনেক দূরে। এখন মনে মনে চিন্তা করে, এত দূরে বাড়িতে পাগড়ি আনতে কেমনে যাই? জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ। জামাতে নামাজ পড়লে কয় গুণ, আর পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে কয় গুণ? মনে মনে চিন্তা করে, যদি জামাতে নামাজ পড়ি তাহলে 27 গুণ হবে, আর পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ হবে। আমি কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। মন কি বলতেছে? ও 70 আদায় করার জন্য মসজিদের কোনায় বসে আছে। সমস্ত মুসল্লি জামাতে নামাজ পড়ে যখন বাড়িতে যায়, ও মসজিদের বাহিরে একটা ঘুরে দিয়ে দেখে একজনও নাই, কেউ যখন মসজিদের আশেপাশে নাই, ও তখন মসজিদের ভিতরে গিয়া লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরেছে। কি খুলছে? লুঙ্গি খুলে তিন ভাঁজ দিয়া মাথার পাগড়ি পরে রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকেই চমকে উঠছে। জীবনে কত নামাজি দেখলাম, এরকম বেসাইদা তো কোনোদিন দেখি নাই। বেসাইদা কিছু দেখলে লোকমা দেওয়া কি? জোরে কোন বেসাইদা কিছু দেখলে কি দেওয়া লাগবে? লোকমা দেওয়া হলো আজি পাঁচায় মারছে থাবাব, ও লাভ দিয়ে উঠে বলতেছে, আমারে মারলে কেন ভাই? বলে, মারার কারণ হলো তোর লঙ্গি গেল কোথায়। বলে আপনার কি চোখ নাই, তাকায় দেখেন লুঙ্গি আমার মাথায়। লোকটা আফসোস করে বলে পাগল রে, পর লুঙ্গি মাথায় গেল কেন? শুনতে চাই বলে সওয়াবের আশায়, আল্লাহর নবীর হাদিস আছে কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ তার 70 গুণ সওয়াব দেয়। এই সওয়াবের আশায় লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরছি ভাই। লোকটা আফসোস করে বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। কেউ যদি ফরজ তরক করে সুন্নাত আদায় করে, ওই সুন্নাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে? জোরে কেন আল্লাহর দরবারে কবুল হবে? এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। জোরে কেন এশার নামাজ পড়া কি আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব? এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা কিন্তু লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। জোরে কেন এশার নামাজ বাদ দিয়া, জোরে কো লাগবে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এ কথা কি জোরে বলা যাবে না ভাই? চেয়ারম্যান সাহেব কি বলেছে? চেয়ারম্যান সাহেব, নামাজের পরে ওয়াজ করা লাগবে। প্রথম প্রথম সাইজের একটু কথা বলা লাগবে না? আমার সঙ্গে জবান খোলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এখন যারা এশার নামাজ পড়েন নাই, বলেন তো তাদের পজিশন ভালো না খারাপ? আজকের এই মাহফিল হলো তৌবার মাহফিল। জোরে কোন কিসের মাহফিল? এই মাহফিল আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাব, যতদিন বাঁচবো দুনিয়ায় একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে আমরা ছাড়বো না। এরকম তৌবার মাহফিল যদি আজকেরটা হয়, এই মাহফিল আমাদেরকে জান্নাতের দরজায় পৌঁছায় দিবে। জোরে কোন ঠিক কি না? আলহামদুলিল্লাহ, মুরব্বী মানুষ তো কথা যা বলতেছে ঠিকই বলতেছে। যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। যখন থাকবে চামড়া টাইট, আল্লাহর সাথে করবে ফাইট। জোরে কোন ঠিক কি না? আমার এক মুরব্বী দাদা মসজিদের মধ্যে ঢুকেই খালি কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি কলাম দাদা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করেন কেন? বলে এখনকার সব যুবক খারাপ হয়েছে ভাই, সব যুবক খারাপ হয়ে গেছে। আমি দাদাকে বললাম, দাদু ভাই আপনি যখন যুবক ছিলেন তখন কেমন ছিলেন? কে আমি তা শয়তান আসলাম ভাই। ওই বুড়ো যখন যুবক আছিল তখন কয় নম্বর আছিল? কিন্তু এখন বুড়া হয়েছে, এখন আল্লাহরই সাইফা ধরছে। এই জন্যই বলা হয় যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। আপনি মুরব্বী মানুষ কথা বলেন না, কারণ আপনার চামড়া ঢিল হয়েছে, মিল দিবেন তো আল্লাহর। এখন আর খারাপই করা যাবে? কোনো নাতি যদি বলে দাদা ওই যে দেখেন সুন্দরী মেয়ে যায়, দাদা কানবে আর বলবে আমার চোখের ব্যাটারি নাই, আমার সুন্দরী মেয়ে দেখা লাভ কি? আর যুবককে বলা লাগবে না ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে দেয়, এটা বলা লাগবে না। ও নিজেই বলবে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই যুবকদেরকে টার্গেট করে আমি ওয়াজ করব ভাই, সমস্ত মুরব্বীরা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ, কারণ আল্লাহর ওলি তারা পাইছে। পীরগঞ্জের মুরব্বীরা সবাই জান্নাতি, কারণ তারা সবাই আল্লাহর ওলিদের সহবত পাইছে। বর্তমান যুবকেরা তার ওলি পাচ্ছে না, খালি কলি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? এই যুবকদেরকে টার্গেট করে আমার আলোচনা হবে। তাই বলে মুরব্বীরা আপনারা বাদ পড়বেন না, আপনারা অবশ্যই তো যুবক ছিলেন একদিন। বর্তমান যুবক আর আগেকার যুবক তার সমান না। সেই যুগে মিথ্যার কোনো বেশাতে ছিল না, নকল ভেজাল ছিল না, বিবাহের ডিমান্ড ছিল না। আপনি বিবাহ ডিমান্ড পাইছেন? মহরণ নগদ দিছেন, আপনি আসল মরদ। আর এখনকার মরদেরা ডিমান্ড আগে মহরণ নাই, সব কয়টা ভেজাল মরদ। জোরে কোন ঠিক কিনা ভাই? এই ভেজাল মরদ করে সাইজ করা লাগবে। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা চুপ করে থাকেন, আপনারা একের কড়া। সুবহানাল্লাহ, সব মুরব্বী জান্নাতি, যাদের বয়স 50-এর উপর হয়েছে সবাই জান্নাতি। এরা ভালো যুগের মানুষ, এরা পাকিস্তান যুগের মানুষ। জোরে কোন ঠিক কিনা? দেশ স্বাধীনের পরে যে জন্তান গুলো আইছে এদের সাইজ করা লাগবে। হ্যাঁ, ও আজ বহু শুনছেন, আজকে শোনেন। অসংখ্য যুবক আজকের মাহফিলে, যুবকদের উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল। জোরে কোন ঠিক কিনা? সেই যুবকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? আমরা বেসাইজ হবো না, বেসাইজ না। নবী আমার আসরের নামাজের পরে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, আসরের নামাজের আজান দিলেন হযরত বিলাল ইবনে রেবাব। ওই আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ দিকে দৌড়ানো শুরু করেছে। কি জন্য দৌড়ে দৌড়ে আসতেছে? কারণ আগে বসলে ওয়াজটা ভালো বোঝা যাবে, জোরে কোন ঠিক কিনা, নবীর চেহারাও ঠিক মতো দেখা যাবে। বাজান গপ, বক্তার চেহারা দেখলে জীবনের সগীরা গুনাহ মাফ হয়, আর আল্লাহর নবীর চেহারা ইমানের দৃষ্টিতে কেউ যদি দেখ পার পায়, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায়া দেয়। সেই নবী ওয়াজ করবেন আর সাহাবীরা শুনবেন, বুঝতেছেন না অবস্থা? খালি দৌড়ে দৌড়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। আমি এই মুহূর্তে জানতে চাই, আসরের নামাজ কয় রাকাত? জোরে কোন, আরো জোরে। আমি কিন্তু বলি নাই আসরের ফরজ কয় রাকাত, তা কিন্তু বলি নাই। আমি কিন্তু বলেছি আসরের নামাজ কয় রাকাত, কিন্তু আপনারা চার রাকাত বললেন কেন? আমি কি ফরজের কথা বলছি? আমি বলছি আসরের নামাজ কয় রাকাত। তার মানে বোঝা গেল আপনারা চারের মধ্যে আছেন, আটের মধ্যে নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে চার রাকাত সুন্নত, আসরের পূর্বেও চার রাকাত সুন্নত, এই দুই সুন্নতের ব্যাখ্যা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন যোহরের চার রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসর। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত নেতার আদর্শকে বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের নেতা বানাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমি যখন বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না ভাই? আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মোস্তফা। আচ্ছা, এখানে সৌদিক মানুষ হবে? আমার সামনে কি মনে হচ্ছে, ছয় দুয়েক মানুষ হবে? যারা আসে নাই তারা আপনাদের স্লোগান থেকে মনে করবে হুজুরের সামনে সৌদিক মানুষ আছে। আমার এলাকার দুই মেয়ে মানুষ যদি ঝগড়া করে, আমার কাহালুর কথা বলতেছি ভাই, আপনাদের এলাকার মেয়ের খবর আমি জানি না, তবে আমার কাহালুর দুই মেয়ে মানুষ যদি ঝগড়া করে হাফ কিলো দূর থেকে শোনা যায়, হাইরে মেয়ে মানুষের গলা ভাই। মেয়ে মানুষরা ঝগড়া করলে হাফ কিলো দূর থেকে যদি শোনা যায়, আর এতগুলা মরদ, এতগুলা মরদ, এতগুলা মরদ, আপনার স্লোগান জোরে দিলে কি পর্দার খেলাফ হবে? নবী আমার বড় না ছোট? যেই নবীর চরিত্রের সঙ্গে আল্লাহর নাম যোগ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম হলো আমার আল্লাহর নাম। জোরে কোন, কার নাম? আমার আল্লাহর আযীম নামটা নবীর চরিত্রের সঙ্গে ঢুকায় বলতেছে, রাসূলুল্লাহ আপনি এত বড় মহান, একমাত্র আমি আল্লাহ ছাড়া আপনাকে কেউ চিনে না। জোরে কোন, সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে যদি আমাদের চেনা থাকতো, নবী আমাদের বিশ্ব নেতা হিসাবে এত আস্তে স্লোগান দিতাম না। একেবারে যার যতদূর গলা আছে, রহমতের ফেরেশতা আছে না নাই, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ 1400 বছর পরে তোমার বান্দারা তোমার নেতা নবীকে শ্রেষ্ঠ নেতা হিসাবে স্লোগান দিয়ে ঘোষণা করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যারা আমার দোস্ত নবীকে শ্রেষ্ঠ নেতা হিসাবে ঘোষণা দিল, তাদের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নাও। কি মনে করতেছেন, জান্নাত পাওয়া কঠিন? হ্যাঁ, আপনার কাছেই জান্নাত আছে। আমার নেতা তোমার নেতা এইবারে মোটামুটি একটু হয়েছে আর কি, আপনারা আর চাই তো জোরে পারবেন কিন্তু দিচ্ছেন না। শীত কি কয় ঠিক না? শীত, হ্যাঁ শীত কি কয় রে? এরকম স্লোগান দিলেও শীত লাগে? আচ্ছা আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শোনেন রে আল্লাহর বান্দারা। আল্লাহর নবী বোরাকের পিঠে চললেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরেই আমি বোরাকের পিঠে চড়েছিলাম। সুবহানাল্লাহ। কোন বোরাক ওপর দিকে না উড়ে গিয়া ঘোড়ার মতন দৌড়ানো শুরু করেছে। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাকের পিঠে চললে বোরাক আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। তাহলে বোরাক কি হাঁটবে না উড়বে? জোরে কোন, হাঁটবে না উড়বে? নবী বলেন, সাহাবীরা রে, এই জুব্বা পরে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরে যখন বোরাকের পিঠে চললাম, বোরাক তখন ঘোড়ার মতন দৌড়ানো শুরু করলো। নবী মনে মনে কয়, জিব্রাইল কইল কি আর বোরাক করতেছে কি? কিছুক্ষণ পরেই জিব্রাইল বলে, এ বোরাক তুই ব্রেক কর। বোরাক যখন ব্রেক করেছে, জিব্রাইল ফেরেশতা দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় নিজের কানটা নবীর পায়ের কাছে দিয়ে বলে, রাসূলুল্লাহ আমার কান্দে পা দিয়া আপনি আস্তে করে নামেন। নবী বলেন, জিব্রাইল ভাই, তোমার কান্দে পা দেওয়ার আমার কোনোই দরকার নাই, এটা কোন জায়গায় তুমি বোরাকের ব্রেক করাইলা জানতে চাই। তুমি না কইলা বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি আরশে আজিম নিয়ে যাবে, কিন্তু এই দুনিয়াতে মনে হয় তুমি আমারে নামাইতে চাও, এইটাই বুঝি আল্লাহর বাড়ি আরশে আজিম? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস। নবী বলেন জিব্রাইল ভাই যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি নিয়ে যাবে, সেই বোরাক বাইতুল মুকাদ্দাস আমারে কেন নামতে হবে? জিব্রাইল বলে রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে আপনাকে দুই রাকাত নামাজ পড়াইতে হবে। দুই রাকাত নামাজ পড়তে হবে না পড়াইতে হবে? তাহলে নবী আমার কি আরো ধরে কন? কিন্তু মমতাজ আগে করোনে মোনাখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না, কোরআন হলো 90 পারা শরীয়তে মানে না, ওরে শরীয়তের মাওলানা 14টা কোর্সা কানা ইমামেরা পড়ায় নামাজ নিজে নামাজ পড়ে না। তাহলে মমতা শুধু আমাদের ইমামদের গাল দেয় নাই, আল্লাহর নবীকেও পর্যন্ত গাল দিছে, জোরে কোন ঠিক কিনা ভাই? ইমামেরা পড়ায় নামাজ নিজে নামাজ পড়ে না, তার মানে কি বোঝা গেল? ইমামেরা নামাজ পড়ে না, জোরে কোন পড়ে না? কোন শিক্ষক যদি ছাত্রদের পড়ায়, ও না পড়ে কি কোনোদিন পড়াবার পারবে? জোরে কোন না পড়ে কি কোনোদিন পড়াবার পারবে? তাহলে বুঝতে হবে শিক্ষক যিনি হয়েছেন তিনি আগে পড়েছেন তারপরে আবার পড়েই পড়াইতেছেন ভাই। আজিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে আপনাকে দুই রাকাত নামাজ পড়াতে হবে, যারা নামাজ পড়ায় তাদের আপনারা কি কন? ইমামের সম্মান আছে না নাই? যিনি তিনি ইচ্ছা করলে কি ইমাম হওয়ার পারবেন? জোরে কোন পারবেন? ছোট ভাই হজ করে সৌদি আরব থেকে বড় ভাইয়ের জন্য একটা জুব্বা নিয়ে আইছে, বড় ভাই জীবনে নামাজই পড়ে না, এখন জুব্বা গায়ে দিয়ে বলতেছে আমি হুজুর হয়ে গেছি। আপনারা বলেন তো শুধু জুব্বা গায়ে দিলে কি হুজুর হওয়া যায়? লোকটা জুব্বা গায়ে দিয়ে যখন গ্রামের মধ্যে ঘুরতেছে, যারা চিনে তারা সবাই বলতেছে কবে থাই গায়ে ভ্যাস ধরলেন, যারা চিনে তারা বলতে কবে থাইটা এই ভ্যাস ধরলেন, আর যারা চিনে না তারা সালাম দিয়ে বলে হুজুর আপনি কেমন আছেন, হুজুর আপনি কেমন আছেন আমার জন্য দোয়া করবেন। জুব্বাওয়ালা মনে মনে চিন্তা করে যেখানে আমার চিনবে এখানে থাকলে আমি সম্মান পাবো না, যেখানে আমার কেউ চিনবে না এমন দূর এলাকায় আমার যাইতে হবে। ওই জুব্বা পণ্যওয়ালা মিথ্যা হুজুর, জোরে কোন কি হুজুর? মিথ্যা হুজুর অনেক দূর এক হাটে বেড়াবার গেছে, হাটের মধ্যে জুব্বা গায়ে যখন ঘুরতেছে এমন সময় এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 10 টাকা দিয়ে বলে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে দাখিল পরীক্ষা দিবে, হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন। হুজুর পকেটের মধ্যে টাকা রাখাই ভাবতেছে ও আছে না এলাকার দাম আছে। আবার কিছু দূর যাওয়ার পর একজন দৌড় এসে বলে হুজুর আমার কলার গাছে কলা ধরছে কিন্তু পাকতেছে না, একটু কলা যেন তাড়াতাড়ি পাকে আপনি দোয়া করবেন, ধরেন 20 টাকা। জুব্বালা পকেটের মধ্যে টাকা রাখাই ভাবতেছে জুব্বার দাম আছে, জুব্বার দাম আছে। যে এলাকায় চিনে না এলাকায় হুজুর সাথে থাকলে আমার আর কোনো চিন্তা নাই, যাই দেখে তাই দৌড় এসে হাতের মধ্যে 10 টাকা 20 টাকা দেয়। জুব্বালা মনে মনে চিন্তা করে এই হুজুরের বড় দাম আছে, ওই হাতের মধ্যে একটা ওয়াতিয়া মসজিদ, এই মসজিদের কোন ইমামও নাই মুয়াজ্জিনও নাই, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, শুধু হাতের ওয়াক্তেই নামাজ হয়। ওই মসজিদে একজন আল্লাহর বান্দা আজান দেয় আর একজন হুজুর সামনে গিয়ে নামাজ পড়ায়। আসরের নামাজে আজান যখন ওয়াক্তিয়া মসজিদে হাতে দেয় এমন সময় যারা মুসলমান তারা সবাই মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, কিন্তু জুব্বাওয়ালা জোরে কোন কি ওয়ালা ও তো জীবনে নামাজই পড়ে না, আজানের কি গুরুত্ব আর জানা নাই, ও হাটের মধ্যে জুব্বা পরিয়ে যখন ঘুরতেছে এমন সময় এক লোক দৌড়েছে খপ করে হাতটা ধরে বলে হুজুর 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 আপনাকে নতুন নতুন মনে হয় মসজিদ আপনি চিনেন না, চলেন মসজিদে আজান দিয়েছে হুজুর, চলেন মসজিদে যাই। জুব্বাওয়ালা পড়ছে বেকায়দায়, জোরে কোন কি কায়দায়? হাই রে হাই, এইটা যে করতে হবে তা তোমার জানা ছিল না, আজান দেওয়ার আগে হাত ছাড়া লাগতো, জোরে কোন কি ছাড়া লাগতো? এখন লোকটা যখন হাতটা ধরছে আর কি করবে ভাই, পড়ছে বেকায়দায়, জোরে কোন কি কায়দায়? কোন মতে মসজিদের বারান্দায় সমস্ত মুসল্লি খুশি হয়ে বলতেছে অনেক আগে আজান হয়েছে কিন্তু আমরা ইমাম পাচ্ছি না, আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে আনছো, তুমি একটা কি ধরে আনছো যে হুজুরকে টাইনা নিয়ে গেছে, ওরে বলতেছে অনেক আগে আজান হয়ে গেছে আমরা ইমাম পাচ্ছি না, আল্লাহ তোমার প্রতি রহম করুক, তুমি একটা হুজুর ধরে আনছো। ও হুজুর আসেন সামনে এসে নামাজ পড়ান। জুব্বাওয়ালা জোর হাত করে বলতেছে বাবা তোমাকে হুজুর মনে করে ভুল করো না বাবা, আমি খালি মিথ্যা জুব্বা গায়ে দিয়ে হুজুর হয়েছি বাবা। ও বাবা তোমরা আমাকে হুজুর মনে করে ভুল করো না, আমি কিন্তু আসলেই হুজুর না, আমি কিন্তু আসলেই হুজুর না। সমস্ত মুসল্লি বলতেছে ভালো কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, হুজুর কোনোদিন বলবে না হুজুর, আপনি হলেন আসল হুজুর। এক মুসল্লি বলতেছে হুজুর হওয়ার পরেও যে হুজুর স্বীকার যায় না রে, সে হচ্ছে আল্লাহর ওলি, নামাজ যদি কবুল করবার চাও জোর করে হুজুরের সামনে দাও, কারণ দেশটা যদি বাংলাদেশ হয় যা কবে তার উল্টা হবে জোরে কোন ঠিক কিনা ভাই, যদি বলে ভালো তাহলে হয়ে যাবে। দেখবেন ভোটের আগে এই কিছুদিন পর আমার ভাই বাদ দেয়, ইল্লা ভাই, ভাইকে বাদ দিলাম, ভাই তো আমার দেখতেছি কোন নেতা এরকম বসে। আজকে প্রথম দেখলাম যে ইউনিয়ন পরিষদের সাবেক হলে একটা কথা আলাদা, সাবেক যারা হয় তখন তারা নর্মাল হয় জোরে কোন কি হয়, কিন্তু বর্তমানে যারা থাকে যেরকম মাঝে মধ্যে আমার মোবাইল করে কয় হুজুর আমার দল ক্ষমতায় একটু সাইজ হয়ে ওয়াজ করবেন, আমি বলি তোমার দল আজকে ক্ষমতায় আছে আগামীকাল ক্ষমতাও না থাকতে পারে, কিন্তু আমি যার দল করি তার ক্ষমতা কোনোদিন কমবে না, জোরে কোন কথা ঠিক কিনা।